বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দীনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দীনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দীন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল্লাহ আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 15 জুলাই, 31 আষাঢ় এবং ফার্সি 24 তীর। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13610 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছে। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে সাধারণ নির্বাচনের আগে পদত্যাগ করবেন বলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঘোষণা, এবং বাংলাদেশে আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক নিয়ে আলাদা দুটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে জ্ঞান বিজ্ঞানে ইরানি মনীষীদের অবদান শীর্ষক আলোচনা। কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস। সব শেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। জেনিন শিবিরে ফিলিস্তিনি যোদ্ধাদের দৃঢ়তায় ইসরায়েল অপমানজনকভাবে পরাজিত হয়েছে বললেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। বাংলাদেশে বিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনা নাকচ করলেন আইনমন্ত্রী। ইসরায়েলের সঙ্গে বিএনপির আতাত রয়েছে বলে উবায়দুল কাদেরের দাবি। ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে সহিংসতার অভিযোগ নাকচ করল তৃণমূল। বাংলাকে কলুষিত করছে দিল্লি সরকার, অভিযোগ কুণাল ঘোষের। এবং ইউক্রেনকে গুচ্ছবোমা দেয়ার মার্কিন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাল ইরান। ওয়াশিংটনের বিরোধিতা করল খোদ মিত্রদেশ কানাডা ও ব্রিটেন। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। জর্দান নদীর পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরায়েলের দুদিনব্যাপী অভিযানের সময় ইস্পাত দৃঢ় প্রতিরোধ গড়ে তোলায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের ভূয়সী প্রশংসা করেছে ইরান। তেহরান বলেছে এই যুদ্ধে দখলদার ইসরায়েল একটি অপমানজনক পরাজয়ের সম্মুখীন হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি আজ নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এই মন্তব্য করেন। তিনি বলেন, জেনিন শরণার্থী শিবিরে ইহুদিবাদী সেনারা যে ধ্বংসযজ্ঞ রেখে এসেছে তা এই অবৈধ সরকারের সমর্থকদের জন্য লজ্জাজনক নৈতিক পরাজয় বয়ে এনেছে। কানানির টুইটার বার্তায় বলা হয়েছে, জেনিন শরণার্থী শিবিরে সাম্প্রতিক পাশবিক হামলায় একটি নয়া ঐতিহাসিক পরাজয়ের সম্মুখীন হয়েছে অপরাধী ইসরায়েল সরকারের যুদ্ধ মেশিন। এর পাশাপাশি এই সরকারের সমর্থকদের জন্য আরও বড় পরাজয় অপেক্ষা করছে। তিনি আরও বলেন, জেনিন শিবিরে যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ রেখে আসা হয়েছে তা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ। পশ্চিম এশিয়ায় ইরানের সবচেয়ে শক্তিশালী সামরিক হেলিকপ্টারের বহর রয়েছে বলে একজন পদস্থ সেনা কর্মকর্তা ঘোষণা করেছেন। ইরানের সেনাবাহিনীর এয়ারবোর্ন ডিভিশনের কমান্ডার সেকেন্ড ব্রিগেডিয়ার জেনারেল ইউসেফ কোরবানি বলেছেন, এসব হেলিকপ্টারকে প্রকৃত যুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে হামলা চালানোর মতো অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত করা হয়েছে। শনিবার তেহরানে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি আরও বলেন, পশ্চিমাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও তার বাহিনী শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি গ্রহণ করেছে। ইরানের সামরিক হেলিকপ্টারগুলোকে প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জামে সজ্জিত করায় তিনি ইরানি সামরিক বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদদের প্রতি কৃতজ্ঞতা জানান। এই সেনা কমান্ডার বলেন, ইরানের হেলিকপ্টারগুলোকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে সজ্জিত করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে বলে তিনি জানান। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, তার দেশ আলজেরিয়ার সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করতে চায়। দুদেশ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুগুলোতে অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে বলেও তিনি মন্তব্য করেছেন। ইরান সফররত আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আত্তাফ শনিবার প্রেসিডেন্ট রাইসির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। তিনি বলেন, এই দুই মুসলিম ও ভ্রাতৃপ্রতিম দেশ বিভিন্ন ক্ষেত্রে নিজেদের মধ্যে সম্পর্ক শক্তিশালী করতে পারে। এ সময় ইরানের প্রেসিডেন্ট উপনিবেশবাদী শক্তির বিরুদ্ধে আলজেরিয়ার লড়াইয়ের ভূয়সী প্রশংসা করেন। সাক্ষাতে মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার যে নীতি ইরান গ্রহণ করেছে তাকে সাধুবাদ জানিয়ে আত্তাব বলেন, ইরান ও আলজেরিয়ার মধ্যে যে রাজনৈতিক সুসম্পর্ক রয়েছে তার চেয়ে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতায় দুদেশ অনেক পিছিয়ে রয়েছে। তিনি এই দুই ক্ষেত্রে সমন্বয় ঘটানোর আহ্বান জানান। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়ে 22 মিটার ব্যান্ডে। বাংলাদেশে বিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, অবাস্তব দাবি নিয়ে কোনো সংলাপ হবে না। অন্যদিকে সরকারের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দাবি করেছেন, ইহুদিবাদী ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে বিএনপির গোপন আঁতাত রয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় ফুঁসে উঠেছে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। বিভিন্ন ইসলামী দল ও সংগঠন পৃথক পৃথক কর্মসূচির মাধ্যমে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। আজ শনিবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে কোরআন পোড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসাইন বলেন, মহাগ্রন্থ আল কোরআন মহান আল্লাহ রাবুল আলমিনের প্রেরিত সর্বশেষ আসমানী গ্রন্থ। মোহাম্মদ ইসমাইল বলেন, পবিত্র কোরআন বিশ্ব মুসলিমের কাছে সবচেয়ে পবিত্র গ্রন্থ। কোটি কোটি হাফেজ কোরআনকে মুখস্থ করে তাদের হৃদয়ে ধারণ করেন। মুসলমানদের দৈনন্দিন কার্যক্রম এই পবিত্র গ্রন্থের বিধান মেনেই পরিচালিত করা হয়। অথচ এক বর্ণবাদী ও ইসলাম বিদ্বেষী ব্যক্তিকে পবিত্র কোরআন পোড়ানোর অনুমতি দিয়ে সুইডেন সরকার চরম গর্হিত কাজ করেছে, যা মুসলমানদের হৃদয়ে আঘাত দিয়েছে। বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান বলেন, মত প্রকাশের স্বাধীনতার আড়ালে এমন ইসলাম বিরোধী কাজের অনুমতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি মুসলমানদের নিশানা ও পবিত্র মূল্যবোধের চরম অবমাননা। এই ঘটনার জন্য অবিলম্বে সুইডেন সরকারকে বিশ্ব মুসলমানদের কাছে ক্ষমা চাইতে বললেন এই ইসলামী নেতা। নইলে মুসলিম বিশ্ব সুইডেনকে চিরতরে বয়কট করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে গতকাল অনুষ্ঠিত পঞ্চায়েত নির্বাচনের আগে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ব্যাপক সহিংসতা করেছে বলে বিরোধীরা যে অভিযোগ করেছেন তার জবাব দিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেছেন, বাংলাকে কলুষিত করতে মদদ দিচ্ছে দিল্লি সরকার। এ সম্পর্কে বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেছেন, মমতার কোমরে দড়ি না পরানো পর্যন্ত এ লড়াই চলছে চলবে। হাওড়ার আমতায় আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে তিনি আজ শনিবার সাংবাদিকদের সামনে ওই মন্তব্য করেন। সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচন ও নির্বাচন পরবর্তী সহিংসতায় হাওড়ার আমতায় তৃণমূলের দুর্বৃত্তদের হাতে বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছেন বলে তিনি দাবি করেছেন। এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী আজ বলেন,
মমতা ব্যানার্জির কোমরে দড়ি না পড়ানো পর্যন্ত এই লড়াই চলছে চলবে। খুনি মমতা নিপাতজাক, খুনি মমতা নিপাতজাক, খুনি মমতা নিপাতজাক।
হাওড়ার আমতার ঘটনা প্রসঙ্গে বিজেপির অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের পর থেকে তাদের প্রার্থী এবং তাদের পরিবারের উপর অত্যাচার শুরু করেছে তৃণমূল। শুক্রবার দুই বিজেপি প্রার্থীর বাড়িতে আগুন ধরিয়ে সবাইকে পুড়িয়ে মারার ষড়যন্ত্র হয়েছিল, যদিও ওই অভিযোগ নস্যাৎ করেছে তৃণমূল। শাসক দলের দাবি, ওই ঘটনার সঙ্গে কোনোরকমভাবে তাদের কোনো কর্মী সমর্থক জড়িত নন। হাওড়া জেলা গ্রামীণের বিজেপি সভাপতি অরুণাদয় পাল চৌধুরীর অভিযোগ, ছটি ঘর এবং দোকান জ্বালিয়ে দিয়েছে তৃণমূল, পুলিশ এখানে দলদাসের ভূমিকা পালন করেছে। এই নিয়ে তৃণমূল নেতৃত্বের বক্তব্য, যা ঘটেছে তা দুঃখজনক, কিন্তু এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। ইউক্রেনকে অত্যাধুনিক গুচ্ছ বোমা সরবরাহ করার যে সিদ্ধান্ত আমেরিকা নিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলেছে, ওয়াশিংটন যে ইউক্রেন যুদ্ধকে আরও বেশি জটিল ও দীর্ঘায়িত করতে চায়, নিষিদ্ধ গুচ্ছ বোমা সরবরাহ করার ঘটনায় তা আরেকবার প্রমাণিত হয়েছে। গত শুক্রবার মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এ কথার সত্যতা নিশ্চিত করেন যে ওয়াশিংটন ইউক্রেনকে গুচ্ছ বোমা সরবরাহ করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সিদ্ধান্ত অনুমোদন করার পর সুলিভান সে কথা ঘোষণা করেন। এ সম্পর্কে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি আজ এক টুইটার বার্তায় বলেন, ইউক্রেনকে গুচ্ছ বোমা সরবরাহ করার সিদ্ধান্তে প্রমাণিত হয়েছে ইউক্রেন যুদ্ধকে আরও বেশি জটিল ও দীর্ঘস্থায়ী করার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। তিনি আরও বলেন, এই ঘটনায় এই কথাও প্রমাণ হয়েছে যে আমেরিকা বিশ্বের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা জিয়ে রাখতে চায়। মার্কিন সরকার ইউক্রেনকে নিষিদ্ধ গুচ্ছ বোমা দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তার বিরোধিতা করেছে কানাডা ও ব্রিটেন। গুচ্ছ বোমা ব্যবহারের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও শুক্রবার ইউক্রেনকে এই বিতর্কিত গণবিধ্বংসী অস্ত্র সরবরাহের বেপরোয়া সিদ্ধান্ত ঘোষণা করেছে আমেরিকা। কানাডা ও ব্রিটেন বলেছে, তারা গুচ্ছ বোমা ব্যবহারের উপর জাতিসংঘের যে নিষেধাজ্ঞা রয়েছে তা মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। দেশ দুটি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করার জন্য কিয়েভের হাতে এই অস্ত্র তুলে দেওয়ার বিরোধিতা করেছে। কানাডা সরকার শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিটিভিকে বলেছে, আমরা ক্লাস্টার বোমা ব্যবহার সমর্থন করি না। এই অস্ত্র ব্যবহারের ফলে বেসামরিক নাগরিকদের, বিশেষ করে শিশুদের যে ক্ষতি হয় তা বিবেচনা করে অটোয়া গুচ্ছ বোমা ব্যবহারের ইতি টানার পক্ষপাতী। অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক লন্ডনে সাংবাদিকদের বলেছেন, তার দেশ গুচ্ছ বোমা ব্যবহার সমর্থন করে না। চুক্তি ভঙ্গ করে তুরস্ক থেকে ইউক্রেনের কয়েকজন সেনা কমান্ডারের কিয়েভ প্রত্যাবর্তনের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। কিয়েভ ও মস্কোর মধ্যে স্বাক্ষরিত এক চুক্তির ভিত্তিতে ইউক্রেন যুদ্ধের শেষ পর্যন্ত এসব কমান্ডারের তুরস্কে থাকার কথা ছিল। ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদী আজব ব্যাটালিয়ানের এই পাঁচ কমান্ডারকে গত বছরের সেপ্টেম্বরে রাশিয়া মুক্তি দিয়েছিল এবং একটি বন্দী বিনিময় চুক্তি অনুযায়ী তাদেরকে তুরস্কে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। ওই চুক্তিতে ১০ বিদেশি সহ প্রায় ৩০০ ব্যক্তিকে মুক্তি দেয় মস্কো। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর সেটি ছিল সবচেয়ে বড় বন্দি মুক্তির ঘটনা। এই চুক্তির ভিত্তিতে ইউক্রেন ৫৫ জন রুশ সেনাকে মুক্তি দিয়েছিল। ওই বন্দি বিনিময় চুক্তিতে বলা হয়েছিল, মুক্তিপ্রাপ্ত ইউক্রেনের সেনা কমান্ডাররা যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত কিয়েভে ফিরতে পারবে না। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার তুরস্ক সফরে গিয়ে পাঁচ কমান্ডারকে নিয়ে দেশে ফেরেন। পোল্যান্ড তার পূর্ব সীমান্তে ১০০০এর বেশি সেনা মোতায়েনের কাজ শুরু করেছে। প্রতিবেশী দেশ বেলারুশে রাশিয়ার ওয়াগনার যোদ্ধাদের উপস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে এই পদক্ষেপ নিয়েছে ওয়ারশো। পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী মারিউজ ব্লাসজাক এক টুইটার পোস্টে লিখেছেন, ১২ ও ১৭ মেকানাইজড ব্রিগেডের ১০০০ সেনা ও প্রায় ২০০ ইউনিট অস্ত্রশস্ত্র দেশের পূর্ব সীমান্তে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, আমাদের সীমান্তে নিরাপত্তাহীনতা সৃষ্টি করার যে কোনো প্রচেষ্টা প্রতিহত করার প্রস্তুতি হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন তিনি দেশটির সাধারণ নির্বাচনের আগে পদত্যাগ করবেন এবং দেশের ক্ষমতা অস্থায়ী সরকারের হাতে ন্যস্ত করবেন। তার এই ঘোষণার তাৎপর্য সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। শুনুন সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন তিনি দেশটির সাধারণ নির্বাচনের আগে পদত্যাগ করবেন। তিনি দেশের ক্ষমতা অস্থায়ী সরকারের হাতে ন্যস্ত করবেন। ভারত উপমহাদেশের কোনো কোনো দেশে পার্লামেন্টারি পদ্ধতির সরকার ব্যবস্থায় নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার জন্য সরকার ক্ষমতা ছেড়ে দেয়, যদিও বাংলাদেশে গত সংসদ নির্বাচনের আগে এর ব্যতিক্রম দেখা গেছে। বিশ্লেষকরা পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঘোষণাকে এমন এক কৌশল হিসেবে দেখছেন যে ঘোষণা দেশটির রাজনৈতিক পরিস্থিতিকে শান্ত করার পাশাপাশি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সত্যিকার পরিবেশ সৃষ্টির ভাব তৈরি করবে। কোনো কোনো বিশ্লেষক বলছেন শাহবাজের এই ঘোষণার অর্থ মোটেও এটা নয় যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আগাম নির্বাচনে যে দাবি জানিয়ে আসছেন তা মেনে নেওয়া হচ্ছে। শাহবাজ শরীফ ক্ষমতায় আসার পর আগাম নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েও তা পালন করেননি। ইমরান খান সংসদীয় অনাস্থায় ক্ষমতাচ্যুত হওয়ার পর ক্ষমতাসীন শাহবাজ গত 15 মাসে পাকিস্তানের তেহরিকে ইনসাফ দলের সঙ্গে গভীর রাজনৈতিক দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। সম্প্রতি খবর এসেছে যে ইমরান খানকে গ্রেফতার করা হতে পারে। ইমরানকে কারাবন্দী করার বিনিময়ে নির্বাচনের আগে ক্ষমতা ছেড়ে দেওয়ার ওয়াদা শাহবাজ বাস্তবায়ন করবেন বলে মনে করা হচ্ছে। শাহবাজ ক্ষমতা আঁকড়ে ধরে রাখায় যে অস্বস্তি সৃষ্টি হয়েছে তা দূর করার চাল হিসেবে তিনি এখন দেখাতে চাচ্ছেন যে আমি ক্ষমতা লোভী ব্যক্তি নই, বরং গণতান্ত্রিক তরিকায় ক্ষমতা হস্তান্তরে অঙ্গীকারবদ্ধ। আর নির্বাচনের আগে ক্ষমতা ছেড়ে দেওয়ার পদক্ষেপ আগামী নির্বাচনে তার দল মুসলিম লীগের ভোট বাড়াতে সহায়তা করবে বলেও শাহবাজ আশাবাদী। শাহবাজ বলেছেন আগামী অক্টোবর বা নভেম্বর মাসে পাকিস্তানের সংসদ নির্বাচন সম্পন্ন হবে, কিন্তু ইমরানের দল TIP কে নিষিদ্ধ করার ও নির্বাচনে ইমরানের অংশগ্রহণকে নিষিদ্ধ করার যে চেষ্টা ইমরানের বিরোধী শক্তিগুলো চালিয়ে যাচ্ছে তাতে পাকিস্তানে প্রকৃত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ হয়ে পড়বে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে দুই সপ্তাহের সফরে এসেছে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল। এ লক্ষ্যে তারা বিভিন্ন শ্রেণী, পেশাজীবী সংগঠন ও সরকারের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। পাশাপাশি আজ প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে আলাদা বৈঠক করেন ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের সদস্যরা। এ সম্পর্কে এই দুই দলের প্রতিক্রিয়া নিয়ে প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
দুই সপ্তাহের সফরে থাকা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল বাংলাদেশের বিভিন্ন শ্রেণী, পেশাজীবী সংগঠন ও সরকারের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। তারই ধারাবাহিকতায় শনিবার প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে আলাদা বৈঠক করে এই ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের সদস্যরা। আজ শনিবার সকালে বিএনপির সঙ্গে বৈঠকে বসেন গুলশানে। সেখানে অত্যন্ত খোলামেলা আলোচনা হয়। বিএনপি নেতারা তাদের দলীয় অবস্থান তুলে ধরেন। নেতারা ইইউ প্রতিনিধি দলকে জানান বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে যায়নি বিএনপি, আগামীতেও যাবে না। বৈঠক শেষে সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন বাংলাদেশের নির্বাচন প্রশ্নবিদ্ধ, সেই কারণে বিদেশিরা নানা তৎপরতা চালাচ্ছে।
তারা জানতে চাচ্ছে বাংলাদেশের নির্বাচনটা আদৌ আগামী দিনে জনগণের ভোটের মাধ্যমে এটা সম্ভব হবে কি হবে না, এটা একটা বিষয়। আর আমাদের পক্ষ থেকে যেটা আমরা সবসময় বলে এসেছি যে কি এই রেজিমের অধীনে নির্বাচনে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না।
এদিকে দুপুরে রাজধানীর বনানীর একটি হোটেলে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের প্রধান সেলোরি রিকার্ডোর নেতৃত্বে আরও চারজন বৈঠকে অংশ নেন। পরে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি জানান ইইউ প্রতিনিধিরা বাংলাদেশে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের কথা বলেছেন। আওয়ামী লীগও তাদেরকে জানিয়েছে সুষ্ঠু নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর। এটিই আওয়ামী লীগের একমাত্র কমিটমেন্ট।
বাংলাদেশের সংবিধান সার্বভৌমত্ব আইনি ব্যবস্থার উপর ভিত্তি করে তারা নির্বাচন দেখতে চায়। তারা নির্বাচন ব্যবস্থা সংস্কারে আশ্বস্ত হয়েছেন বলে আমাদেরকে জানিয়েছে।
তিনি বলেছেন, সরকারের পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না। সংবিধানের বর্তমান কাঠামো অবিকৃত রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সেটিই জানানো হয়েছে। সংলাপ নিয়ে ইউ প্রতিনিধিদল কোনো কথা বলেনি বলেও জানিয়েছেন ওবায়দুল কাদের। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
এখন রয়েছে জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনা।
জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান।
শ্রোতবন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি সোহেল আহমেদ।
গত অনুষ্ঠানে আমরা ইরানে আধুনিক বিজ্ঞান শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে জ্ঞান চর্চা শুরুর ইতিহাস নিয়ে আলোচনা প্রসঙ্গে বিখ্যাত আমির কাবিরের প্রতিষ্ঠিত বিজ্ঞান শিক্ষা কেন্দ্র দারুল ফুনুনের কথা উল্লেখ করেছিলাম। আজকের অনুষ্ঠানেও আমরা আধুনিক শিক্ষার প্রসার এবং একাডেমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় বেশ কয়েকজন শিক্ষাবিদের অবদান নিয়ে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরানের অভ্যন্তরীণ সংস্কার সাধনের লক্ষ্যে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের স্বল্প সময়ে, অর্থাৎ 3 বছরের কিছু বেশি সময়ে, আমির কবির যে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছিলেন সেগুলোর মধ্যে ছিল ধর্মকে পুনরুজ্জীবিত করা, সমাজে ন্যায় বিচার সম্প্রসারণের পদক্ষেপ নেওয়া এবং দেশের স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করা। তার প্রতিষ্ঠিত বিজ্ঞান শিক্ষা কেন্দ্র দারুল ফুনুন থেকে শিক্ষা সমাপ্ত করে বহু জ্ঞানীগুণী ব্যক্তির আবির্ভাব ঘটেছিল, যাদের অনেকে ইরানের ঐতিহাসিক সাংবিধানিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। কিন্তু নাসিরউদ্দিন শাহ কাজারের শাসনামলের শেষের দিকে তার চারপাশের লোকজন, বিশেষ করে প্রশাসন ও সাংস্কৃতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তিত্বরা, এমনকি দারুল ফুনুনের কর্তা ব্যক্তিরাও শিক্ষার খরচ বাড়িয়ে দেওয়ায় এবং কেবল বিশেষ ব্যক্তিদের সন্তানদের শিক্ষার সুযোগ করে দেওয়ার কারণে এই শিক্ষা কেন্দ্রে সাধারণ মানুষের প্রবেশের কোনো সুযোগ থাকত না। যাই হোক, রাজধানী তেহরানের নাসের খসরো স্ট্রিটে অবস্থিত দারুল ফুনুন শিক্ষা কেন্দ্রটি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে এবং বহু দর্শনার্থী জাদুঘর দেখতে এসে নিকট অতীতে ইরানে আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের ইতিহাসের সাথে পরিচিত হয়।
তেহরানে দারুল ফুনুন প্রতিষ্ঠার 43 বছর পর মির্জা হাসান রশদিয়ের প্রচেষ্টায় তাবরিজ প্রদেশে প্রথম নতুন ধাঁচের প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। মির্জা হাসান তাবরিজি মূলত রশদিয়ে নামে পরিচিত, যিনি ছিলেন ইরানের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পথিকৃৎ এবং এ কারণে তাকে ইরানের নতুন সংস্কৃতির জনক বলা হয়। মির্জা হাসান রশদিয়ে তাবরিজে নতুন ধাঁচের প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা 4 বছর পর তৎকালীন শাসক মুজাফফরউদ্দিন শাহের মন্ত্রী মির্জা আলী খান আমিনউদ্দৌলার আমন্ত্রণে সাড়া দিয়ে মির্জা হাসান রশদিয়ে তেহরানে আসেন এবং তেহরানে রশদিয়ে বিদ্যালয় নামে নতুন একটি স্কুল প্রতিষ্ঠা করেন। ওই একই বছর তেহরানে শিক্ষা বিষয়ক একটি বিশেষ সংস্থা গড়ে তোলা হয়। পাশাপাশি ওই স্কুলে বিজ্ঞান বিষয়ক শিক্ষা প্রশিক্ষণ দেওয়ার কাজও শুরু হয়। বিজ্ঞান শিক্ষা ও গবেষণা বিষয়ক এই স্কুলে প্রাথমিক ও মাধ্যমিক নামে দুটি বিভাগ ছিল। প্রাথমিকে 4 বছর এবং মাধ্যমিকে 3 বছর ক্লাসের ব্যবস্থা ছিল।
আলী খান নাজিমুল উলুম ছিলেন নবগঠিত এই শিক্ষাকেন্দ্র বা স্কুলের প্রধান পরিচালক। তিনি ছিলেন দারুল ফুনুনের প্রথম দিকের বা পুরনো ছাত্রদের একজন। তিনি প্যারিসের সেন্ট সাইড পলিটেকনিক স্কুলে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি দারুল ফুনুনেও শিক্ষকতা করেছিলেন এবং 3 বছর ইস্পাহানের হুমায়ুনী স্কুলের প্রধানের দায়িত্বে ছিলেন। আলী খান নাজিমুল উলুমের পরিচালিত বিজ্ঞান বিষয়ক হাইস্কুলের পাঠ্য বস্তু ছিল হুবহু ইউরোপীয় দেশগুলোর বিজ্ঞান শিক্ষার সমমানের। এই বিদ্যালয়ে গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, প্রাকৃতিক বিজ্ঞান, সাহিত্য ও ভাষা পড়ানো হতো এবং শিক্ষকরা ছিলেন তৎকালীন সময়ের খ্যাতনামা ব্যক্তিত্ব। মজার বিষয় হচ্ছে, এই স্কুলের ছাত্রদের পড়ানোর জন্য পদার্থবিজ্ঞান কোর্স নামে প্রথম পদার্থবিজ্ঞানের যে বইটি পড়ানো হতো তা লিখেছিলেন মোহাম্মদ আলী ফুরুগি।
যদিও এই বইটিতে কোনো অনুশীলনী প্রশ্ন কিংবা সমস্যার সমাধান তেমন ছিল না, তবে এর গুরুত্বপূর্ণ দিক ছিল পদার্থ জ্ঞান সংক্রান্ত সর্বশেষ তত্ত্বের উপস্থিতি, যা সঠিক, পরিষ্কার এবং তুলনামূলকভাবে সহজ বাক্যে লেখা হয়েছিল। বইটির শেষ অধ্যায়ে ক্যাথোডিক রশ্মি, এক্স-রে, বৈদ্যুতিক তরঙ্গ এবং বেতার টেলিগ্রাফি সম্পর্কে আলোচনা অন্তর্ভুক্ত করা হয়। এসব বিষয়ে খুব বেশি দিন আগে আবিষ্কৃত না হলেও তা এই বইয়ের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা হয়েছিল, যা কিনা ইরানে আধুনিক বিজ্ঞান চর্চার পরিবেশকে সুগম করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। আধুনিক ও একাডেমিক রূপে ইরানে উচ্চশিক্ষার ইতিহাস 100 বছরের। 1855 সালে ইরানের শিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হয় এবং নাসিরউদ্দিন শাহ কাজার শিক্ষামন্ত্রী হিসেবে আলী কুলি মির্জা এতেজাদ সুলতানিয়াকে নিয়োগ দিয়েছিলেন।
১৯২৬ সালে তৎকালীন ইরানের পার্লামেন্ট সদস্য ডক্টর সিনাক প্রথম তেহরান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার বিষয়টি সবার দৃষ্টিগোচর করেন। এরপর ১৯৩১ সালে ডক্টর ইসা সাদিক উচ্চতর শিক্ষা লাভের জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং পড়া শেষ করে দেশে ফিরে এসে তিনি তেহরানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা সরকারের কাছে তুলে ধরেন। তার এই প্রস্তাব সরকার সাদরে গ্রহণ করে। এরপর ডক্টর ইসা সাদিক, ডক্টর আলী আজগর হেকমত, ডক্টর মাহমুদ হেসাবি সহ অন্যদের উত্থাপিত তেহরান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব ১৯৩৪ সালের ২৯শে মে জাতীয় পরিষদের বৈঠকে অনুমোদন লাভ করে। এরপর দারুল ফুনুন স্কুল অব পলিটিক্যাল সায়েন্স, স্কুল অব মেডিসিন, হাই স্কুল অব এগ্রিকালচার, রুরাল ইন্ডাস্ট্রিজ অর্থাৎ গ্রামীণ শিল্প, স্কুল অব এগ্রিকালচার অব মুজাফারি, ইরানের প্রথম কৃষি স্কুল, স্কুল অব আর্টস অ্যান্ড ক্রাফটস, হাই স্কুল অব আর্কিটেকচার, তেহরানের উচ্চ বিদ্যালয় এবং অন্যান্য উচ্চশিক্ষা কেন্দ্র, এসবই তেহরান বিশ্ববিদ্যালয়ের আওতায় আনা হয়।
খাজা নাসিরউদ্দিন বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ প্রকৌশল ফ্যাকাল্টির কাছেই অবস্থিত টেলি যোগাযোগ ফ্যাকাল্টি, যা কিনা ১৯২৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর ১৯৩৯ সালে এই ফ্যাকাল্টির নীতিমালা জাতীয় পরিষদে অনুমোদন লাভ করে। এই ফ্যাকাল্টি তেহরান বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে পুরানো শিক্ষাকেন্দ্র হিসেবে পরিচিত। যাই হোক, চিকিৎসা বিজ্ঞানে তেহরান স্কুল অব মেডিসিন এবং দারুল ফুনুনকে ইরানের উচ্চতর চিকিৎসা শিক্ষার প্রথম প্রতিষ্ঠান বা ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। প্রথম আধুনিক চিকিৎসা বিজ্ঞান প্রশিক্ষণ কেন্দ্র 1878 সালে উরুমিয়ে শহরে প্রতিষ্ঠিত হয় এবং মুজাফফর উদ্দিন শাহ কাজার নিজেই কয়েকজনের স্নাতক সনদে স্বাক্ষর করেছিলেন।
শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনায় ইরানে আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠায় কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আগামী অনুষ্ঠানে আমরা এ সংক্রান্ত আরও আলোচনার আশা রাখছি, সেখানেও আপনাদের সঙ্গ পাওয়ার প্রত্যাশা রইল।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
এখন রয়েছে কথাবার্তা।
কথাবার্তা
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 15 জুলাই শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, মতামত উজরা জেয়ার সফর, কূটনীতির ভাষায় আড়ালে কি বলা হয়েছে। প্রথম আলো, আওয়ামী লীগের অধীনে কোনোভাবে নির্বাচন নয়, ইইউ প্রতিনিধি দলকে জানালো বিএনপি ইত্তেফাক। ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে যা বললেন ওবায়দুল কাদের, যুগান্তর। পোশাক শিল্পে নিম্নতম মজুরি 25,000 টাকা করার দাবি কালের কণ্ঠ। ইবিতে ছাত্রী নির্যাতন, অন্তরাসহ 5 শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল মানব জমিন। আমাদের লক্ষ্য টেক ব্যাক বাংলাদেশ, মির্জা ফখরুল, নয়া দিগন্ত। কলকাতার শিরোনাম, 17 মাস বেতন হয়নি তবু চন্দ্রযান উৎক্ষেপণের জন্য দিনরাত এক করে কাজ 100 ইঞ্জিনিয়ারের, আনন্দবাজার পত্রিকা। ছেলে চাই মেয়ে কেন, রেগে 2 দিনের শিশু কন্যাকে গলা টিপে খুন দিদিমার, সংবাদ প্রতিদিন। সংগঠন নয়, আঞ্চলিক দলের ভোট ব্যাংকের উপর ভরসা বিজেপির গণশক্তি।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিদেশিদের আনাগোনা মিটিং সিটিং চলছে, দৈনিকগুলোর পাতা জুড়ে ছাপা হচ্ছে সেসব খবর। আজকের প্রথম আলোর একটি খবর এরকম, বর্তমান সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন হবে না এমনটা দাবি করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সেজন্যই সারা বিশ্ব বাংলাদেশের ওপর নজর রাখছে। ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর প্রতিনিধি দলের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠকের পর আমির খসরু মাহমুদ চৌধুরী একথা বলেন। সংলাপ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, বাংলাদেশে কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই, এখানে মানবাধিকার প্রশ্নবিদ্ধ, গণমাধ্যমের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ, আইনের শাসন, জীবনের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ। তিনি বলেন, সংলাপ গণতান্ত্রিক পরিবেশের একটি অংশ, বাংলাদেশে কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই, সেই পরিবেশ প্রথমে তৈরি করতে হবে, তারপরই সংলাপের প্রশ্ন আসবে।
যুগান্তরের খবরে লেখা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সংবিধান ও আইনি কাঠামোর উপর নির্ভর করে নির্বাচন চেয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর জাপা মহাসচিব বলেছেন, আমাদের দফায় একটি সুষ্ঠু নির্বাচন।
ইবিতে ছাত্র নির্যাতন, অন্তরাসহ পাঁচ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল, মানবজমিন পত্রিকার এ খবরে লেখা হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে বহুল আলোচিত ছাত্রী নির্যাতনের ঘটনায় শাখা ছাত্রলীগ নেত্রী ও তার সহযোগীদের এক বছরের জন্য ছাত্রত্ব বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস কোড অব কন্ডাক্ট আইনের 8 ধারা অনুযায়ী এ ছাত্রত্ব বাতিল করা হয়।
কালের কণ্ঠের খবরে লেখা হয়েছে, পোশাক শ্রমিকদের নিম্নতম 25,000 টাকা মজুরি সহ 7 দফা দাবিতে শ্রমিক সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির নেতাকর্মীরা। গতকাল শুক্রবার ঢাকায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি আয়োজিত এক শ্রমিক সমাবেশে বক্তারা এসব দাবির কথা বলেন। এই সমাবেশ থেকে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি বাড়িয়ে 25,000 টাকা করা এবং নতুন মজুরি ঘোষণার আগ পর্যন্ত 60% মহার্ঘ ভাতা সহ 7 দফা দাবি জানানো হয়।
মতামত, রিজার্ভ চুরি থেকে তথ্য ফাঁস, ডিজিটাল নিরাপত্তা কেন এতটা দুর্বল? প্রথম আলো পত্রিকার এ খবরে লেখা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্তে গঠিত ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন কমিটির রিপোর্ট মতে, বৈদেশিক মুদ্রার মজুদ ব্যবস্থাপনার বড় ধরনের নিরাপত্তা দুর্বলতার সুযোগ নিয়েছেন সাইবার অপরাধীরা। সুইফট সার্ভারের সঙ্গে স্থানীয় নেটওয়ার্ক জুড়ে দিয়ে খোদ কেন্দ্রীয় ব্যাংকই রক্ষিত বৈদেশিক মুদ্রার রিজার্ভের নিরাপত্তা ব্যবস্থা অরক্ষিত রেখেছিল। বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া আইডি হ্যাক, সিম ক্লোনিং, ইমো, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সহ মুঠোফোনে আড়িপাতার দীর্ঘ অভিযোগ আছে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ভিত্তিক আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সমাধানদাতা প্রতিষ্ঠান বিটক্র্যাক সাইবার সিকিউরিটির গবেষক ভিক্টর মার্কো পাওলোস দেখিয়েছেন, বাংলাদেশ সরকারের একটি সংবেদনশীল ওয়েবসাইটে দেশের অনেক নাগরিকের নাম, ফোন নম্বর, ইমেইল ঠিকানা, জাতীয় পরিচিতি নম্বর সহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য অরক্ষিত আছে এবং ফাঁস হয়েছে। অনিরাপদ আইটি অবকাঠামো এবং ভঙ্গুর ডিজিটাল সিকিউরিটির এই সমস্যা দেশে ক্রমাগত চলছে।
এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। 17 মাস বেতন হয়নি, তবু চন্দ্রযান উৎক্ষেপণের জন্য দিন রাত এক করে কাজ কয়েকশো ইঞ্জিনিয়ারের। আনন্দবাজার পত্রিকার এই শিরোনামের খবরে লেখা হয়েছে, প্রায় 3 বছরের নিরলস পরিশ্রমের শেষে সাফল্য। শুক্রবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের লঞ্চিং প্যাড থেকে চন্দ্রযান 3-এর উৎক্ষেপণ সফল হয়েছে। ইসরোর এই চন্দ্রাভিযানে বিজ্ঞানীদের পাশাপাশি প্রাণপাত পরিশ্রম করেছেন প্রচুর মানুষ। সেই তালিকায় আছেন রাঁচির হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন বা HEC সংস্থার ইঞ্জিনিয়ার, পদস্থ অফিসার থেকে সাধারণ কর্মীরা। চন্দ্রযান 3-এর উৎক্ষেপণে তাদের ভূমিকাও কিছু কম নয়। যদিও গত 17 মাস বিনা পারিশ্রমিকেই সমস্ত কাজ করে গিয়েছেন তারা, কিন্তু 1 বছর 5 মাস পারিশ্রমিক পাননি। তবু লঞ্চিং প্যাড থেকে বিভিন্ন জটিল যন্ত্রাংশ তৈরি করে গিয়েছেন তারা।
ছেলে চাই, মেয়ে কেন? রাগে দুদিনের শিশুকন্যাকে গলা টিপে খুন দিদিমার, সংবাদ প্রতিদিন পত্রিকার মর্মান্তিকে খবরে লেখা হয়েছে। ছেলে চাই, বারবার নাতি চাইতেন তিনি, কিন্তু কোথায় কি, নাতি না পেয়ে শেষমেশ নিজের নাতনিকেই খুন করে বসলেন দিদিমা। মর্মান্তিক এই অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের বুলন্দ শহরে। মাত্র 2 দিন বয়সের নাতনিকেই গলা টিপে খুন করেছেন 45 বছর বয়সী ওই মহিলা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মিনা নামের ওই অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। দাবি, গত মঙ্গলবার কন্যা সন্তানের জন্ম দেন এক মহিলা, যদিও ওই মহিলার মায়ের ইচ্ছা ছিল তাঁর মেয়ের পুত্র সন্তান হবে, কিন্তু কন্যা সন্তান হয় হতাশ হন শিশুর দিদিমা। অভিযোগ, এরপরই বৃহস্পতিবার গভীর রাতে বেসরকারি হাসপাতালেই নিজের নাতনিকে গলা টিপে খুন করেন ওই মহিলা। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আবারও কথা হবে আগামী আসরে, ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এখন রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিক আলোচনা।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা ইরানের দক্ষিণাঞ্চলীয় হোর অঞ্চলে পরিচালিত খাইবার অভিযান এবং এতে ইরানের কয়েকজন সেনা কমান্ডারের শাহাদাত সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে ইরানের বিজয়ে ইমানি শক্তির ভূমিকা নিয়ে কথা বলব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে পাব।
পৃথিবীর যে প্রান্তে যখনই যুদ্ধ লেগেছে, তা সেখানে হত্যা ও ধ্বংসযজ্ঞ ছাড়া আর কিছু বয়ে আনেনি। তবে ইরাক ইরান আট বছরের যুদ্ধের হত্যা ও ধ্বংসযজ্ঞ ছাড়া আরও একটি উল্লেখযোগ্য অর্জন চোখে পড়ে, আর তা হচ্ছে ইরানি যোদ্ধাদের মানবীয় গুণাবলীর বিকাশ। ইরানি যোদ্ধারা পারতপক্ষে কোনো বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাতেন না, কিংবা কোনো বেসামরিক শহরে হামলা চালালে আগেই ঘোষণা করে দিতেন অমুক শহরের বেসামরিক নাগরিকরা যেন অমুক সময়ের মধ্যে শহর ছেড়ে চলে যায়। এই ঘোষণা এই কারণে দেয়া হতো যে যাতে সাধারণ মানুষ শহর ছেড়ে চলে যেতে পারে এবং যুদ্ধের ক্রসফায়ারে পড়ে মারা না যায়। এছাড়া ইরানি যোদ্ধারা ইরাকি যুদ্ধবন্দীদের সঙ্গে সর্বোচ্চ মানবিক আচরণ করতেন। পক্ষান্তরে ইরাকি সেনারা ইরানি যুদ্ধবন্দীদের সঙ্গে চরম অমানবিক আচরণ করাকে তাদের অভ্যাসে পরিণত করেছিল।
ইরানি যোদ্ধাদের মধ্যে এই মানবীয় গুণাবলীর বিকাশ ঘটেছিল ইসলামের সুমহান শিক্ষা গ্রহণের মাধ্যমে। ইরানি যোদ্ধাদের মধ্যে ছিল আল্লাহ তাআলা এবং তার প্রেরিত সর্বশেষ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ও তাঁর আহলে বাইতের প্রতি দৃঢ় ঈমান। ইরানি যোদ্ধাদের মধ্যে এই বিশ্বাসটি বদ্ধমূল হয়ে গিয়েছিল যে আল্লাহ তাআলার প্রতি ঈমান তাদেরকে শত্রুর মোকাবেলায় অসম যুদ্ধে শক্তি ও সাহস যোগাবে এবং বিজয় এনে দেবে। সমরাস্ত্র ও প্রশিক্ষণ উভয় দিক দিয়ে আগ্রাসী ইরাকি বাহিনীর তুলনায় পিছিয়ে ছিল ইরান, কিন্তু তাদের বিশ্বাস ছিল মহান আল্লাহর প্রতি পরিপূর্ণ নির্ভরতার কারণে তারা ওই ঘাটতি কাটিয়ে উঠতে পারবেন। এ সম্পর্কে ইরানের সাবেক সেনাপ্রধান সৈয়দ সৈয়দ সিরাজি বলেন, ইরানের সেনাবাহিনী আজ ইসলামের সেবায় নিয়োজিত রয়েছেন এবং তারা ইমানি অস্ত্রে সুসজ্জিত। বিশ্বের খুব কম সেনাবাহিনীর মধ্যে এই গুণ পাওয়া যায়।
ইরানি যোদ্ধারা মহান আল্লাহর প্রতি ইমানকে সবচেয়ে শক্তিশালী ও কার্যকর অস্ত্র বলে মনে করতেন। তাদের মধ্যে এই বিশ্বাস ছিল যে ইরাকি বাহিনী সর্বাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং প্রাচ্য ও পাশ্চাত্যের দুই পরাশক্তির সমর্থন পুষ্ট হওয়া সত্ত্বেও ইরানি যোদ্ধাদের মোকাবেলায় তারা পেরে উঠছিল না, কারণ আল্লাহর প্রতি ইমান হচ্ছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা ইরানি যোদ্ধাদের মধ্যে প্রবলভাবে বিদ্যমান ছিল। ইরাকের তৎকালীন সাদ্দাম সরকার ইরানে আগ্রাসন চালানোর কিছুদিনের মধ্যেই একথা উপলব্ধি করতে সক্ষম হয় যে কয়েকদিনের জন্য খুজিস্তান প্রদেশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা কিংবা কিছুদিনের মধ্যে তেহরানে পৌঁছে যাওয়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। তারা একথা বুঝতে পারে যে তাদের সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে।
ইরানের ইসলামী বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই পবিত্র প্রতিরক্ষা যুদ্ধের বিভিন্ন সময়ে আগ্রাসী ইরাকি বাহিনীর বিরুদ্ধে ইরানি যোদ্ধাদের বিজয়কে ইমানি শক্তির বিজয় হিসেবে অভিহিত করেছেন। তিনি ইরানি যোদ্ধাদের উদ্দেশ্য করে বলতেন, আপনারা ইমানি ও ইসলামী শক্তির বলে বলিয়ান হয়ে এসব বিজয় অর্জন করেছেন। মুসলিম বাহিনীর ইমানি শক্তির বিজয়ের দিক দিয়ে তিনি পবিত্র প্রতিরক্ষা যুদ্ধকে ইসলামের প্রাথমিক যুগের যুদ্ধগুলোর সঙ্গে তুলনা করতেন। ইরানি যোদ্ধারা ইরাক সীমান্তবর্তী নৌসুদ শহর পুনরুদ্ধার এবং মুশাররফ টিলা দখল করার পর ইরানের সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ শহীদ জেনারেল ফাল্লাহিকে লেখা এক বার্তায় ইমাম বলেন,
আধিপত্যকামী ও পরাশক্তিগুলো ইরাকের মাধ্যমে আমাদের বিরুদ্ধে যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে তার মোকাবেলায় এই বিজয়গুলো কুফরি শক্তির বিরুদ্ধে ইসলাম ও ইমানি শক্তির বিজয়। এই বিজয় তাগুতি শক্তির বিরুদ্ধে মানবীয় মূল্যবোধগুলোর বিজয়। ইসলামের প্রাথমিক যুগে মুমিন মুসলমান যোদ্ধারা সামান্য অস্ত্রশস্ত্র ও রসদ নিয়ে যুদ্ধে গেলেও তাদের ইমানি শক্তি ও প্রতিশ্রুতির পারদ ছিল তুঙ্গে। এ কারণেই তারা সব ধরনের অস্ত্রে সুসজ্জিত কাফির ও শয়তানি শক্তির বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী হতেন। সেই সব যুদ্ধে মুসলিম যোদ্ধাদের সংখ্যাও ছিল কাফির বাহিনীর তুলনায় অতি নগণ্য। এই মূল্যবান বিশ্বাসকে ধারণ করে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই ইরানি যোদ্ধাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেন, আপনাদের অন্তরে যতক্ষণ ইমানি শক্তি প্রবল থাকবে ততক্ষণ আপনাদের বিজয় সুনিশ্চিত। আপনার চেষ্টা থাকবে এই শক্তিকে অন্তরে প্রবল থেকে প্রবলতর করার।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ওজমা খামেনিও 8 বছরের পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে ইরানের বিজয়কে ইমানি শক্তির বিজয় বলে অভিহিত করেন। তিনি বলেন, অনেকেই প্রশ্ন করেন আমাদের পক্ষে এত বড় বড় বিজয় অর্জন কিভাবে সম্ভব হয়েছে। এর উত্তর একটি, ইমান ও আধ্যাত্মিকতার ছায়াতলে এসব বিজয় অর্জিত হয়েছে। যুদ্ধের ময়দানে সমরাস্ত্র সহ অন্যান্য সাজ সরঞ্জাম অবশ্যই প্রয়োজন, তবে সেগুলো বিজয় নিশ্চিত করতে পারে না। এই সমরাস্ত্র যারা পরিচালনা করছে তারা ইমানি শক্তির বলে বলিয়ান কিনা সেটি হচ্ছে আসল বিষয়। ইরানের সেনাবাহিনী এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র কমান্ডাররা বিভিন্ন অভিযানে তাদের বিজয়ের ইমানি শক্তির এই মহত্ত্ব সচক্ষে প্রত্যক্ষ করেছেন। IRGC-র সাবেক কমান্ডার মেজর জেনারেল সাফাবি পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে তার বাহিনীকে নেতৃত্ব দিয়েছেন। তিনি খাইবার অভিযানে ইরানি যোদ্ধাদের সাহসিকতা বর্ণনা করতে গিয়ে বলেন,
মাজনুন দ্বীপ দখলের অভিযানে ইরানি যোদ্ধারা দেখিয়ে দিয়েছেন কিভাবে কুফর প্রযুক্তি ও সমরাস্ত্রের বিরুদ্ধে ইমানি শক্তি বিজয় লাভ করে। বাস্তান শহর পুনরুদ্ধারের পর ইরানের অন্যতম সেনা কমান্ডার জেনারেল জহির নেজাদ বলেন, ইরানি যোদ্ধাদের বিজয়ের মূল চালিকা শক্তি হচ্ছে ইমান। ইরাকি সেনা কমান্ডাররাও একথা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে তাদের কাছে পরাশক্তিগুলোর কাছ থেকে পাওয়া সর্বাধুনিক অস্ত্রশস্ত্র থাকার পরও ইমানি শক্তির ঘাটতি থাকার কারণে তারা ইরানের কাছে পরাজিত হয়েছেন। ইরানের হাতে আটক একজন ইরানি সেনা কমান্ডার বলেন, আবাদানে আমরা নিজেদের জন্য সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যূহ তৈরি করেছিলাম, কিন্তু ইরানিরা সেটি পুনরুদ্ধার করার পর আমাদের সবার কাছে এটা স্পষ্ট হয়ে যায় যে আমাদের পক্ষে আর ইরানি ভূখণ্ডে টিকে থাকা সম্ভব হবে না। আমাদের কাছে সব ধরনের সমরাস্ত্র থাকা সত্ত্বেও একটি জিনিসের অভাব ছিল, আর তা হলো ইমানি শক্তি।
তো শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিকের আজকের সময়ও ফুরিয়ে এসেছে। আগামী আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রইল।
এবার হাতে থাকা সর্বশেষ একটি খবর সহ বিশ্ব সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছে। সুদানের পশ্চিমাঞ্চল ওমদুরমান শহরে দেশটির সেনাবাহিনীর বিমান হামলায় প্রায় 2 ডজন মানুষ নিহত হয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে শনিবার চালানো ওই বিমান হামলায় অন্তত 22 ব্যক্তি নিহত ও বহু লোক আহত হয়েছে। সুদানের সেনাবাহিনী গত 12 সপ্তাহ ধরে দেশটির আধাসামরিক বাহিনী আরএসএফ এর বিরুদ্ধে লড়াই করছে। সেনাবাহিনী এক ফেসবুক পোস্টে দাবি করেছে যে তাদের বিশেষ বাহিনী 20 বিদ্রোহী সেনাকে হত্যা করার পাশাপাশি তাদের বহু অস্ত্রশস্ত্র ধ্বংস করেছে। সেনাবাহিনীর এই ঘোষণার কয়েক ঘণ্টা পর জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ফারহান হক এক বিবৃতিতে ওই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, সুদানের দারফুর অঞ্চলে ব্যাপক ভিত্তিক সহিংসতা প্রাণহানির ঘটনায় মহাসচিব অ্যান্তনিও গুতেরেস অত্যন্ত মর্মাহত হয়েছেন। জেনিন শিবিরে ফিলিস্তিনি যোদ্ধাদের দৃঢ়তায় ইসরায়েল অপমানজনকভাবে পরাজিত হয়েছে বলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। বাংলাদেশে বিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনা নাকচ করলেন আইনমন্ত্রী। ইসরায়েলের সঙ্গে বিএনপির আঁতাত রয়েছে বলে অবাদুল কাদেরের দাবি। ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে সহিংসতার অভিযোগ নাকচ করল তৃণমূল। বাংলাকে কলুষিত করছে দিল্লি সরকার, অভিযোগ কুণাল ঘোষের। এবং ইউক্রেনকে কুচ্ছু বোমা দেওয়ার মার্কিন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাল ইরান। ওয়াশিংটনের বিরোধিতা করল খোদ মিত্রদেশ কানাডা ও ব্রিটেন। এবার আমাদের সাথে যোগাযোগের ঠিকানা জানিয়ে দিচ্ছে। আমাদের সাথে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অব ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নম্বর 4002, ঢাকা 1000। আর ভারতে বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 4222, নিউ দিল্লি 11048, ইন্ডিয়া। এবারে আমাদের অনুষ্ঠানের সময়সূচি, মিটার ব্যান্ড ও ফ্রিকোয়েন্সি জানিয়ে দিচ্ছে। অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় সন্ধ্যা 5:53। আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতের সর্বায় 22 মিটার ব্যান্ডে 13610 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstudy.ir/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা লিখে রাখুন রেডিও তেহরান 1982@gmail.com। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই বাংলাদেশ সময় রাত 10:23 এবং ভারত সময় রাত 9:53 আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খুদা হাফেজ।